السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العلي العظيم. سمعت দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বারংবার পরকালের চিন্তা ভাবনা করার জন্য নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে বিশদ বর্ণনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা গবেষণা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশর পবিত্র কোরআনের শেষের দিকের একটি সূরা, এই সূরাতুল হাশর এটি মক্কী সূরা এবং ২৪টি আয়াত রয়েছে। এই ২৪টি আয়াতের মাঝে প্রাথমিক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনের একটি বিশেষ যুদ্ধের কথা উল্লেখ থাকলেও শেষের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের চিন্তা এবং কোরআনের মহত্ত্ব বর্ণনা করেছেন। পরকালের চিন্তা ভাবনাই মানুষকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন এবং নিপীড়ন থেকে মানুষকে দূরে রাখতে সক্ষম। পরকালের চিন্তা যদি মানুষের মাঝে না আসে তাহলে সেই মানুষ কখনোই আল্লাহর ভয় তার অন্তরে কখনোই আসতে পারে না। তাই পরকালের চিন্তা ভাবনা এবং কোরআনের মহত্ত্ব বর্ণনার পরে সূরাতুল হাসরের শেষের তিন আয়াতে উপসংহার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু পূর্ণত্ববোধক গুণ এবং গুণাবলীর বর্ণনা দান করেছেন। সোফার তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ১৬টি বিশেষ পূর্ণত্ববোধক জ্ঞানের আলোচনা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত মহত্ত্বের অধিকারী, কত গুণের অধিকারী। ইমামে তিরমিজি আলাইহির রহমা, ইমামে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এই দুজনেই মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়েতে একটি চাঞ্চল্যকর হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হল যে যেই ব্যক্তি প্রত্যেক দিন প্রভাতে অর্থাৎ ফজরের নামাজ আনতে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটি তিনবার পাঠ করে সূরাতুল হাশরের শেষের তিন আয়াত তেলাওয়াত করবে তাহলে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিবেন, যারা তার হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য এবং তার কল্যাণের জন্য দোয়া করতে থাকবে। কেউ কেউ যদি এই তিনটি আয়াত মাগরিবের পরে তেলাওয়াত করে আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত, অন্য ৭০,০০০ ফেরেস্তা তার মাগফিরাতের জন্য, কল্যাণের জন্য, তার গুনামাফের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে। দেখুন, ফেরেস্তাদের দোয়ার কথা বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। যেমন একটি হাদিসে বর্ণিত আছে, এই হাদিসটি রিয়াজুস সালিহীনেও আছে, বাবু ইয়াদাতুল মারিদ, এই অধ্যায়ে, অর্থাৎ হল রুগী দেখার অধ্যায়। কোনো ব্যক্তি যদি একজন রুগী দেখার নিয়াতে অসুস্থ মানুষকে দেখভাল করার জন্য, জিয়ারত করার জন্য সকালবেলায় বাড়ির থেকে বের হয়ে তার বাড়ির দিকে রওনা দেয়, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের কল্যাণের দোয়া করতে থাকে। আর যদি বিকালে রুগী দেখতে যায়, আগামীকাল সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য, কল্যাণের জন্য, গুনামাপের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন। আমরা চেষ্টা করব এই আমলটি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার গুণাবলীর কিয়দংশ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো অনেক গুণবাচক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, গুণত্ববোধক নাম রয়েছে, সেগুলো ধরে ধরে তোমরা ডাকতে থাকো। ইমাম বুখারী, ইমাম মুসলিম আলাইহির রহমা বর্ণনা করেছেন, তাদের কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। অন্যান্য কিতাবে, হাদিসের কিতাবে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে যে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। মান আহসাহা দখলাল জান্নাহ, যেই ব্যক্তি এই আল্লাহ পাকের 99টি নাম মুখস্থ করবে, এর অর্থ বুঝবে এবং সেই অর্থ বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণবাচক নামের মহত্তর উপর আমল করবে, বিশ্বাস রাখবে, তাহলে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে আসছে আসমাউল্লাহিল হুসনা মিয়া আলা আদাদি দারাজাতিল জান্নাহ, আল্লাহর গুণবাচক নাম হল 100টি, জান্নাতেরও স্তর রয়েছে হল 100টি, জাহান্নামের স্তর হল 7টি। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি স্তর রয়েছে, লিকুল্লি বাবিম মিনহুম, লিকুল্লি বাবিন, প্রত্যেকটি স্তরের জন্য আলাদা আলাদা স্বতন্ত্র শাস্তির ব্যবস্থা রয়েছে, কিন্তু জান্নাতের রয়েছে 100টি স্তর। অল্লাযী ইউকাম্মিলু আল মিআ, আল্লাহ, তাহলে এখন প্রশ্ন জাগে, এতদিন শুনেছি আল্লাহর গুণবাচক নাম হল 99টি, এই হাদিসে বর্ণিত হয়েছে যে 100টি, হ্যাঁ, দুই হাদিসের মাঝে বাহ্যিক কোনো দ্বন্দ্ব নেই, যেখানে 99টি নামের উল্লেখ রয়েছে সেখানে আল্লাহ, আল্লাহর সত্তাগত নামটি সেখানে উল্লেখিত হয়নি, আর যেই হাদিসে 100টি নামের কথা উল্লেখ রয়েছে সেখানে 99টি গুণবাচক নাম এবং এর পরিপূর্ণতা দান করা হয়েছে আল্লাহর সত্তাগত নাম তথা আল্লাহ এই শব্দ দিয়ে। সুতরাং হাদিসগুলোর মাঝে কোনো বৈপরীত্য নাই। যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক নামগুলো মুখস্থ করতে পারবে, আমরা যদি ইচ্ছে করি, প্রত্যহ যদি আমরা 5টি করে নাম আমরা মুখস্থ করতে থাকি, তাহলে 20 দিনে আমি 100টি নাম মুখস্থ করতে পারব। 20 দিনের মেহনতে যদি আমার জান্নাতে যাওয়া সম্ভবপর হয়, তাহলে এমন একটি গনিমতকে আমরা হাতছাড়া করব কি কেন? 30 বৎসর আমরা লেখাপড়া করেছি, বাকি 20 বছর সুখে থাকার জন্য। আর যদি শুধুমাত্র 20টি দিন কয়েক মিনিট করে আমরা মেহনত করে আল্লাহর 99টি নাম মুখস্থ করতে পারি, তাহলে রসুলের ঘোষণা অনুযায়ী আমরা জান্নাতে যেতে পারব। কত বড় জান্নাত আমরা পারব 20 দিনের মেহনতে। সেই জন্য প্রত্যেকেই আজকে আমরা ইচ্ছে করে এরাদা করি, মুখস্থর একটি পদ্ধতিও আপনাদেরকে শিখিয়ে দিই। লিভিং রুমে একটি বোর্ড রাখবেন, ব্ল্যাক বোর্ড অথবা চকবোর্ড অথবা ইরেজার বোর্ড রাখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলমিনের 5টি নাম আপনি মুখস্থ লিখে রাখবেন। এই 5টি নাম আপনি যখনই ঘরে যাবেন বারবার দেখবেন, দেখতে দেখতে এই 5টি নাম মুখস্থ হয়ে গেল। আগামীকাল আবার নতুন 5টি নাম আপনি লিখবেন। আল্লাহ রাব্বুল আলমিন নতুন 5টি গুণ বিশিষ্ট নাম লিখে রাখবেন, বারবার দেখবেন, বারবার পড়বেন লিভিং রুমে বসে। তাহলে আজকেও 5টি নাম মুখস্থ হয়ে গেল। এইভাবে 20 দিন আমি মেহনত যদি করি 5টি করে নাম, তাহলে ইজিলি মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন। এই 20 আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্য হতে সূরাতুল হাসরের শেষের রুকুতে শেষের 3 আয়াতে আল্লাহর 16টি গুণবাচক নাম উল্লেখ করেছেন এবং আল্লাহ শব্দ দিয়ে সত্তাগত নাম দিয়ে 17টি নামের উল্লেখ রয়েছে এখানে। চলুন আমরা দেখি প্রত্যেকটি নামের বৈশিষ্ট্যটা কি। তিনি হলেন মহান আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়, তিনি ছাড়া আর কেউ মাথা নত করার যোগ্য নয়। মাথা নত যদি করতে চায় আমরা তার সামনেই করতে হবে, ইবাদত বন্দেগী যদি করতে চাই তার কাছেই তার জন্যই করতে হবে। সেজদা যদি আমি কাউকে করতে চাই, রুকু করতে চাই, তাহলে তাকেই করতে হবে। লা ইলাহা ইল্লাহু, নন হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপ এক্সেপ্ট হিম, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সে যেই হোক, নিজের হাতে তৈরি মূর্তি হোক, ভাস্কর্য হোক, আর সেটি পীর হোক, দরবেশ হোক, আউলিয়া হোক অথবা নবী হোক, ফেরেস্তা হোক, কারো ইবাদত করা যাবে না। শুধুমাত্র ইবাদতের পাওয়ার যোগ্য আল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তিনি তোমাদেরকে নির্দেশ দেননি কিন্তু নির্দেশ দিয়েছেন খাঁটি দিলে শুধু তারই ইবাদত করার জন্য, আর কারো সাম ইবাদত করা বৈধ নয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এইবার গুণবাচক নাম। এখন প্রশ্ন জাগে, আমরা কেন শুধু আল্লাহ পাকের ইবাদত করব? মূর্তির ইবাদত করলে অসুবিধাটা কি? প্রশ্ন জাগতে পারে। যিনি আমাকে দান দক্ষিণা করেন, কৃপা করেন, যিনি আমাকে সাহায্য সহযোগিতা করেন, তার ইবাদত করলে অসুবিধা কি? প্রশ্ন কেউ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই অঘোষিত অমূলক প্রশ্নের জবাব দেওয়ার জন্যই এই গুণবাচক নামগুলো উল্লেখ করছেন, যে দেখো ইবাদত পাওয়ার যোগ্য হতে হলে এই গুণগুলো থাকতে হবে, আর এই গুণগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো মাঝে নাই। সুতরাং ইবাদত পাওয়ার যোগ্যতা আর কারো নেই। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, তিনি দৃশ্য এবং অদৃশ্যকে জানেন, যেগুলো দেখা যায় এগুলোও তিনি জানেন, আর যেগুলো দেখা যায় না সেগুলোও তিনি জানেন। ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, আসমান জমিনে আল্লাহর সামনে কোনো কিছু অদৃশ্য নেই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের আওতায়, আল্লাহর দৃষ্টির আওতায় রয়েছে। وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ, আল্লাহর কাছে অদৃশ্যের চাবিকাঠি রয়েছে, তিনি ছাড়া আর কেউ অদৃশ্য সম্পর্কে জানেন না। رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি খুব ভালো করে জানেন, মা নুখফি ওয়ামা নুআলিন, আমরা যা কিছু গোপন করি আর যা কিছু প্রকাশ করি, প্রকাশ্যে যা করি সেটিও জানেন, গোপন করি সেগুলো সরকারের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ জানে না, এফবিআই জানে না, সিআইএ জানে না, র জানে না, মোসাদ জানে না, কেজিবি জানে না, আরসিএমপি জানে না, কোনো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়েরা জানে না, আমার বন্ধু বান্ধব জানে না, আমার প্রতিবেশী জানে না, আমার মুসল্লিরা জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নুআলিন, আর প্রকাশ্যে যা কিছু করি এগুলোও তিনি জানেন। দেখুন, বহু প্রকাশ্য জিনিস এমন রয়েছে যেগুলো আমরা জানতে পারি না। আপনি চিন্তা করে দেখেন, আপনার সামনে যদি একজন মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে এই মানুষটার আখলাক কেমন, চরিত্র কেমন আপনি জানতে পারেন না। এ খুন করে আসছে নাকি নামাজ পড়ে আসছে আপনি বলতে পারবেন না। মায়ের মাতৃকোলের ভ্রূণের ভিতরে কি সন্তান রয়েছে, এটা কি বড় হয়ে হাফেজে কোরআন এবং মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, নাকি দুনিয়ার সবচেয়ে বড় ডাকু হবে, সন্ত্রাসী হবে, চোর হবে, কেউ জানে না। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ খুব ভালো করে জানেন যে প্রতিটি নারী তার গর্ভে কি ধারণ করেছেন। অমাত আল্লাহু ইয়ালাম মা তাহমিলু কুল্লু উনসা ওমা তাগীদুল আরহাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন যে নারীরা মাতৃগর্ভে কি ধারণ করেছে। গর্ভাশয়ে সংকুচিত এবং বর্ধিত হয় সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন। ওমা তাগীদুল আরহাম ওমা তাসদাদ, যা কিছু সংকুচিত হচ্ছে, বড় হচ্ছে, বাচ্চা বেবি বড় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটিও জানেন। কি তার পরবর্তীতে এই বাচ্চা কি হবে সেটিও জানেন। সাওয়াউম মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহরা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার, সাওয়াউম মিনকুম, এটি আল্লাহর জন্য বরাবর। মিনকুম মান আসাররাল কওলা, তোমাদের মাঝে যে কথাকে গোপন করে, ওমা অমন জাহারবিহি, আর যে কথাকে প্রকাশ করে ফেলে, গোপনটাও জানে প্রকাশ করেন সেটিও জানেন। এরপরে রাতের অন্ধকারে সে আত্মগোপন করে অথবা দিবালোকে বিচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। পানির নিচে চলে গেছে সেখানেও আল্লাহ পাক জানেন, অন্ধকারে লুকিয়েছে, জঙ্গলের ভিতর লুকিয়েছে, পাহাড়ের গর্তে লুকিয়েছে, আসমানে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এ খবরও জানেন। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে কোন টেকনোলজি দিয়ে বের করা যাবে ঈসা আলাইহিস সালাম আকাশে কোন জায়গায় আছে? কারো সাধ্য নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মঙ্গল গ্রহের আসল অবস্থা কি এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। সূর্যের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপরে ঊর্ধ্বগমনে কি আছে আল্লাহ পাক জানে না। অ্যান্টার্কটিকাতে কি কি আছে, বরফের চাদরের আড়ালে কি কি লুকিয়ে আছে এখনো জানে না। দুনিয়ার হাজারো রকম খনিজ সম্পদ মাটির নিচে লুকিয়ে আছে, যার সন্ধান আজও পর্যন্ত পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারেনি। হাজারো হাজারো খনিজ সম্পদ লুকিয়ে আছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। সেই জন্য ইবাদত পাওয়ার যোগ্য হতে হলে অদৃশ্য এবং দৃশ্য সব জানতে হবে। এটি আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না, কোনো ফেরেস্তার পক্ষে সম্ভব না, কোনো নবী আউলিয়া পয়গম্বরের পক্ষে সম্ভব না। আর মরা মাটির মূর্তি যেটা হাঁটতে পারে না, বসতে পারে না, নড়তে পারে না, নাকের ডোগায় মাছি বসলেও মাছিটা তাড়াতে পারে না, এরপরে তার শরীরের উপরে যদি কুকুর এসে পেশাব করে দেয় সে কুকুরকে পর্যন্ত তাড়াতে পারে না, কোনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, সেই মরা মূর্তি আবার কি করে ইবাদত পাওয়ার যোগ্য হয়? সেই জন্য ইবাদত পাওয়ার যোগ্যতা আল্লাহ, এটি হলো দাবি, লা ইলাহা ইল্লাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই। কেন? আল্লাহর এই গুণাবলী বলে বর্ণনা করছেন, এই দাবির সপক্ষে আল্লাহ পাক যুক্তি তুলে ধরছেন, প্রমাণ তুলে ধরছেন। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, ইবাদত পেতে হলে দৃশ্য অদৃশ্য সব জিনিসকে জানতে হবে। দেখেন আমার পিছনের দিকে কি আছে সেটা পর্যন্ত আমি জানি না, আমার ডান দিকে কি আছে তা জানি না, দেয়ালের আড়ালে কি আছে, পর্দার আড়ালে কি, অন্তরায় কি আছে সেটি পর্যন্ত আমি জানি না, আমি যেই মাটির উপরে দাঁড়িয়ে আছি এই মাটির নিচে কি আছে সেটা পর্যন্ত আমি জানি না। তাহলে ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নেই। দুই নম্বর যোগ্যতা এবং গুণাবলী, হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন রহমান এবং রহিম। রহমান শব্দ এবং রহিম শব্দের দুটির অর্থ হল দয়ালু, দাতা, মার্সিফুল। কিন্তু রহমানের মাঝে দয়ার সংখ্যাটা বেশি রহিমের চেয়ে, কারণ অক্ষরও রহমানের ভিতর বেশি আছে। আরবি ভাষা এতটা সমৃদ্ধশালী একটি ভাষা যেখানে অর্থ বেশি থাকে, যেখানে অক্ষর বেশি থাকে অর্থও বেশি থাকে। তাহলে রহমানের দয়া রহিমের চেয়ে বেশি। তাহলে রহমান আল্লাহর দয়া এই দুনিয়ার মাটিতে যেমন মোমেনের উপর রয়েছে, যারা আল্লাহর নাফরমানি করে তাদের উপর আল্লাহ পাকের দয়া রয়েছে। মানুষের উপরে যেমন তিনি দয়া করেন, কুকুর, শুকুর, বিড়াল, ঘৃণিত প্রাণীগুলোর উপরও, সাপ বিচ্ছুর উপরও আল্লাহর দয়া রয়েছে, চোর ডাকাতের উপরও আল্লাহর দয়া রয়েছে, চোর ডাকাতের জন্য অক্সিজেন বন্ধ করে দেন না, খুনির উপরে খুনি তাকে আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দেয় না। দুনিয়ার বড় খুনি, কয়েকটি বড় খুনি আছে, হালাকু খান, চেঙ্গিস খান, দুনিয়ার ইতিহাসের বৃহৎ খুনি, এরপরে মুসলিনি, এরপরে মাওসেতুং, এরপরে অ্যারিয়াল শ্যারন, বনিয়ামিন নেতানিয়াহু, এরা হল দুনিয়ার বড় বড় খুনি। মিলোসোভিস, স্লোবাদন মিলোসোভিস, দুনিয়ার বড় খুনি। এই খুনিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করে দেননি, খাবার বন্ধ করে দেননি। ফেরাউন বড় খুনি, নমরুদ বড় খুনি, খুনিদেরকেও আল্লাহ পাক দয়া দাক্ষিণ্য দান করেছে। যারা সারাদিন কুকর্ম জিনা ব্যবিচারে লিপ্ত থাকে, যারা নাকি জিনাকে নিজের জীবনের পেশা বানিয়ে নিয়েছে, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন আলো, বাতাস, পানি, অক্সিজেন বন্ধ করে দেন না। তাহলে দুনিয়ায় রহমান তিনি, কিন্তু রহিম এমন দয়ালু, সবার উপর দয়া থাকবে না, শুধু যারা তার আনুগত্য করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাকে মেনেছে, বিশ্বাস করেছে, তাকেই, তার উপরই আল্লাহ পাক দয়া করবেন, সেটি হল আখেরাতে। সেই জন্য রহমানুদ দুনিয়া রহিমুল আখেরা, রহমান আল্লাহ পাক দয়ালু, এই দয়ার বহিঃপ্রকাশ হল দুনিয়াতে ঘটছে, আর রহিম দয়ার বহিঃপ্রকাশ আখেরাতে ঘটবে। শুধু মোমিনের উপর দয়া করা হবে, কাফেরের উপরে আখেরাতে দয়া করা হবে না। তাহলে দয়ালু, মার্সিফুল, আল্লাহর দয়া সবার প্রতি সমান। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমগ্র পৃথিবীকে ঘেরাও করে রেখেছে, সমস্ত সৃষ্টি জগৎ, জিন ইনসান, প্রাণীকুল, সমুদ্রের মাছ, গাছপালা, লতা পাতা, তরু লতা, হিংস্র প্রাণী, সব কিছু আমার রহমতের দয়ার চাদরের নিচে তারা দণ্ডায়মান হয়েছে, আমার দয়ার চাদর তাদেরকে ঢেকে রেখেছে। كتب ربكم على نفسه الرحمه كتب ربكم على نفسه الرحمه তোমাদের রব লিখে দিয়েছেন على نفسه الرحمه, তিনি যে নফসের জন্য রহমা। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير قل بفضل الله وبرحمته হেনবি আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং দয়ার কারণে তোমরা আজকে দুনিয়াতে আনন্দ উৎফুল্ল করছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়ার আধার, এই ধরনের দয়া পৃথিবীর কারণেই। আমরা তো নিজের সন্তানের উপরই দয়া করতে পারি না, প্রতিবেশীর উপর দয়া করতে পারি না, আমরা তো নিজের বন্ধু বান্ধবের উপরই দয়া দেখাতে পারি না, তাহলে আল্লাহ ছাড়া ব্যাপক দয়া আর কারো থাকতে পারে না। আর যিনি দয়ালু হতে পারেন তিনিই কেবল মাবুদ হওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং মানুষের পক্ষে মাবুদ হওয়া, ইবাদত পাওয়ার যোগ্যতা নেই। তাহলে দুটি গুণ গেল, আলিমুল গাইবি ওয়াশাহাদা, হুয়ার রহমান হুয়ার রহিম। তৃতীয় গুণ আবার আল্লাহ পাক দাবিকে রিপিট করছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই, দাবিকে রিপিট করলেন। এইবার চতুর্থ গুণ তিনি বলছেন, আল মালিক। দেখুন মালিক বাদশাহ, যার আন্ডারে সমস্ত সৃষ্টি, আর মালিক অর্থাৎ হল যিনি নাকি অধিপতি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বহু বাদশা বানিয়েছেন, দুনিয়া বহু বাদশা এসেছে, বাদশারা জগতের অধিপতি হয় না, জনগণের মালিক হয় না, সমগ্র ভূখণ্ডের মালিক হয় না, অধিপতি হতে পারে না। আবার যারা নাকি কিছুটা ভূখণ্ডের অথবা কিছুর মালিক হয়েছে, মালিকানা তাদের রয়েছে, কিন্তু তাদের মালিকানা থাকলেও তাদের বাদশাহী নেই। দেখেন বহু কোম্পানির মালিক রয়েছে, ধরে নিন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কোম্পানির মালিক, কিন্তু তিনি অধিপতি নয়, ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট নন তিনি। এরপরে জাকারবার্গ রয়েছেন, তিনি ইউনাইটেড স্টেটের কিছু সম্পদের মালিক, কিন্তু তিনি এদেশের অধিপতি নয়। জ্যাক মা চায়নার বড় বিজনেসম্যান, আলিবাবার প্রতিষ্ঠাতা, বহু অর্থের সম্পদের মালিক, কিন্তু তার সেখানে ক্ষমতা নাই, শির হাতে রয়েছে ক্ষমতা। তাহলে মালিক আর মালিক এ দুটি একমাত্র একচ্ছত্রভাবে মালিকানা রয়েছে আল্লাহ পাকেরই। ও আন্নাল আরদা লিল্লাহ, সমগ্র জগৎ হল আল্লাহ পাকের মালিকানাধীন, প্রতিটি ইঞ্চির মালিক হল আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে কিছুদিন চাষাবাদ করার অনুমতি দিয়েছে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হওয়ার সাথে সাথে এই মালিকানা ট্রান্সফার হয়ে আমার সন্তানের মালিকানায় চলে যাবে অথবা গভর্নমেন্টের মালিকানায় চলে যাবে, আমি মালিক নই। আর ক্ষমতা কতদিন, এক এক দেশে এক এক রকম, কোনো দেশে 4 বৎসর, 8 বৎসর, 10 বৎসর, 12 বৎসর, 20 বৎসর, 40 বৎসর, আর কত, এরপরেই শেষ, প্রভাব প্রতিপত্তিও চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অধিপতি, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাধীনেই এই সমগ্র জগৎ রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ারই সারা পৃথিবীকে ঘেরাও করে রেখেছে। পাওয়ারও আল্লাহর, মালিকানাও আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন সেই আল্লাহ যিনি নাকি সমগ্র বাদশাহদের বাদশাহ। তোমরা তো ফকির, ব্রিটিশরা যখন নাকি দুনিয়া শাসন করেছে তখন ছোট ছোট রাজা বসিয়েছে, এই রাজারা ব্রিটিশ গভর্নমেন্টকে ট্যাক্স দিত, জনগণের উপর জুলুম করত, অত্যাচার করত, নির্যাতন করত, নিপীড়ন করত, অবৈধ ট্যাক্সের বোঝা তাদের উপরে চাপিয়ে দিত রাজি তাদের মালিককে খুশি করার জন্য। তাহলে তারা কিন্তু, এই রাজারা নিজের অঞ্চলে রাজা, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের সামনে তারা কিছুই না, তারা হলো তাদের প্রতিনিধি অথবা দালালও বলতে পারেন। আজকে এই দুনিয়াতে যাকে ভূখণ্ডের মালিকানা দেওয়া হয়েছে অথবা পাওয়ার দেওয়া হয়েছে, এগুলো পাওয়ার কিছুই না, আল্লাহ পাক অধীনের জন্য দিয়েছেন। অতু ইসু মন্তসা উ অতু দিল্লু মন্তসা উবিয়াদিকাল খৈর, একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলায় তুই ধনী ছিলি, বিকালবেলা তুই হলো ফকির। বলবেন যে এত তাড়াতাড়ি মানুষ ফকির হয়, প্যালেস্টাইনিদের যায় জিজ্ঞেস করেন। রাতে ঘুমিয়েছিল সুন্দর বাড়ি ঘর সব কিছু, ফার্নিচার, দালান কোঠা, হিস্টোরিক্যাল নেশন তারা। আগামীকালকে খুনি নেতানিয়াহুর বাহিনী এসে এমনভাবে বম্বিং করেছে, এরপরে বিকেলে এসে দেখে যে তাদের সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। তাহলে আজকে রাস্তার ফকির, সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য ক্ষমতার বাহাদুরি যারা দেখাবে তাদের চেয়ে নির্বোধ মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এই ক্ষমতা মানুষের জন্য টিকসই নয়, চিরস্থায়ী মানুষকে ক্ষমতা দেওয়া হয় না, অন্ধ ক্ষমতা, কদিনের ক্ষমতা পাওয়ার পরে মানুষ অন্ধ হয়ে যায়, মানুষ আর নিজে হুশে থাকে না, তখন জুলুমের পথ বেছে নেয়। আল্লাহ পাক এই জালেমকে শায়েস্তা করার জন্য আর এক জালেম দুনিয়াতে পাঠান। ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الارض ولكن الله ذو فضل على العالمين الله যদি এক জালেমের ঘর আরেক জালেম দিয়ে যদি মটকিয়ে না দিতেন, ভেঙে না দিতেন, لفسدت الارض, এই জমিনে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, জমিন বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। এই জন্য এক জালেমের ঘর আরেক জালেম দিয়ে ভেঙে দেয়, আবার বড়টার ঘর আল্লাহ নিজেই ভাঙেন। ফেরাউনের ঘর আল্লাহ নিজেই ভেঙেছিলেন, নমরুদের ঘর আল্লাহ পাক নিজেই ভেঙেছিলেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো তার বিধান। তাহলে আল মালিকুল আল কুদ্দুস, কুদ্দুস কুদ্দুস বলা হয় কদাসুন থেকে, কদাসুন মানে যে সত্তা প্রত্যেক দোষত্রুতি থেকে পবিত্র, যার কোনো ধরনের অপারগতা নাই, দুর্বলতা নাই, সমস্ত অপারগতা, দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি সবকিছুর থেকে যিনি পবিত্র। সেই জন্য ইজিপশিয়ান খ্রিস্টান ধর্ম যাজকদেরকে বলে কদাসাতুল বাবা, এখন যেটা আছে সেটার নাম হলো বাবা সানুদা, দীর্ঘ হায়াত পেয়েছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আজ থেকে 20 বৎসর আগে, তখন যেমন দেখেছি এখনো তেমনই রয়েছে, কদাসাতুল বাবা সানুদা তার নাম। অর্থাৎ হলো তাদের তারা টাইটেল দিয়েছে যে এমন বাবা যে সব দোষ ত্রুটির থেকে মুক্ত। দেখেন কুদ্দুস, এটি মানুষের সিফত হতে পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি বৈশিষ্ট্য। মানুষ অপারগ, মানুষ কাউকে অসুস্থকে সুস্থ করতে পারে না, অন্ধকে চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিতে পারে না, বধিরকে কর্ণশ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারে না, মুখকে বোবাকে তার জবান শক্তি ফিরিয়ে বাকশক্তি ফিরিয়ে দিতে পারে না, মৃত মানুষকে জীবিত করতে পারে না। হ্যাঁ, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেটা পেরেছিলেন সেটা মুজিজা, মুজিজা মানে হলো অলৌকিক ঘটনা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এটা ঈসার আলাইহিসসালাতু ওয়াসসালামের আপন বৈশিষ্ট্য না, প্রত্যেকটি মুজিজা হলো আল্লাহর দেওয়া অনুগ্রহ, নবুয়তের সত্যতার জন্য আল্লাহ পাক নবীদেরকে এগুলো দান করে থাকেন। এই জন্য পবিত্রতা, এটি হলো একমাত্র আল্লাহ পাকের, সমস্ত দোষ থেকে পবিত্রতা আল্লাহ পাকেরই এই গুণাবলী আছে। অপারগতার থেকে, দুর্বলতার থেকে, অপবিত্রতার থেকে দেখেন নবীগণেরও গোসলের প্রয়োজন হয়েছে। নবীগণ তারাও হলো বাথরুম ইউজ করেছেন, এই জন্য তো মক্কার মুশরিকরা রসুলের উপর অপবাদ করেছে দিয়েছে, অকালু মা লিহাদার রসুল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। এটা কেমন রসুল যে ইয়াকুলু তুআম, যিনি নবী, নবী হলে আবার খাবেন কি জন্য? নবী না খেয়ে থাকবে, আসমানি গিজা খাবে? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আর বাজারে যে ঘোরাফেরা করে, বাকি বাজার করতে যান, ইনি নবী হলে আবার বাজারে যাবে কি জন্য? অনেক মানুষ এরকম আছে এখনো পর্যন্ত আমাদের সমাজে, হুজুর হয়েছে আবার গাড়ি চালাবে কেন, হুজুর হয়েছে বাজারে কেন যাবে, হুজুর হয়েছে তার বিয়ে শাদির কি দরকার আছে, এরকম মানুষ দুনিয়াতে এখনো আছে। এই জন্য নবীর উপর এই অপবাদ দেওয়া হয়েছে। তাহলে দেখুন, বাথরুম করা, এটা নবীরা বাথরুম করেছেন, নবীদের গোসুলের হাজত হয়েছে। একাধিক হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অধিকাংশ হাদিসের রাবী, যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরজ গোসুল করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এগুলো এক পর্যায়ের হলো দুর্বলতা, মানবীয় দুর্বলতা। অর্থাৎ মানবীয় যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতার থেকে পবিত্র। দেখুন, মানুষের জ্ঞান হলো সীমিত, উমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যত সামান্য জ্ঞানই দান করা হয়েছে। আল্লাহর জ্ঞানের সামনে মানুষের জ্ঞান বড় তুচ্ছ, সামান্যতম। এই জন্য এটি হলো মানুষের একটি দুর্বলতা। মানুষের নবীগণ তারা ভবিষ্যৎ জানেন না, ভবিষ্যৎ না জানা এটাও একটা দুর্বলতা। যদি ভবিষ্যতে হুজুর জানতেন তাহলে ওহুদের যুদ্ধে যে বাহ্যিক দৃষ্টিতে বিপর্যয় নেমে আসবে, এটি যদি হুজুর জানতেন, সাহাবিদের পরামর্শ কখনোই শুনতেন না, মদিনার ভিতর থেকেই তাহলে যুদ্ধ করতেন। যদি রবিগণ যদি ভবিষ্যৎ জানতেন, মায়েশার বিরুদ্ধে যখন বনি মুস্তালিকার যুদ্ধের থেকে ফেরার পথে অপবাদ দেওয়া হয়েছিল, হযরত আয়েশাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন না, কথোপকথন বন্ধ করে দিতেন না, সেপারেট করে দিতেন না। নবীগণ ভবিষ্যৎ জানেন না, ভবিষ্যৎ জানেন একমাত্র আল্লাহ পাক। এই যে ভবিষ্যৎ না জানা, তাহলে জ্ঞানের দুর্বলতা। এই জ্ঞানের দুর্বলতা যে আছে, এটাও হলো এক রকমের দুর্বলতা। আল্লাহ পাক এই দুর্বলতার থেকে পবিত্র। আল কুদ্দুস, কুদ্দুস শব্দের আর এক অর্থ হলো কি, আল মুবারক, বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের আধার, যত বরকত দুনিয়াতে আসছে সব বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। দেখুন, মাঝখান দিয়ে একটি আনুষাঙ্গিক কথা বলে দেই, দুনিয়ায় যদি কেউ বরকত দেখতে চায়, রিজিকের বরকত দেখতে চায়, তো ফজরের পরে তার ঘুমানো যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মত যারা আর্লি মর্নিং এ কাজ শুরু করে তাদেরকে তুমি বরকত দান করো। ব্যবসা শুরু করেছে আর্লি মর্নিং এ, ক্ষেত খামারে কাজ শুরু করেছে একদম ফজরের নামাজের পরেই, আল্লাহ পাক বরকত দান করবেন। আর ফজরের নামাজ পড়ে এক বিশাল ঘুম দিলাম, ঘুম থেকে উঠে 11টা 12টা, যে 11টা 12টা পর্যন্ত ঘুমায় সেই ব্যক্তি আবার রিজিকে কোনোদিন বরকত দেখতে পাবে? কোশ্চিন কালেও না। তার জিন্দেগিতে সে বরকত কোন জিনিস এটা খুঁজেই পাবে না। সেই জন্য আর্লি মর্নিং এ হলো কাজ করা, এর মাঝে আল্লাহ পাক বরকত দান করেছেন। আপনার মিনহাটন চাইনিজ ভেজিটেবল সুপার মার্কেট আছে, সেখানে রাত 3টার থেকে হলো তাদের হলো মাল কেনা বেচা শুরু হয়, মর্নিং 7টার থেকে 8টা ম্যাক্সিমাম বিজনেস শেষ, সকাল 8টাতে তাদের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল। আর মুসলমানদের দোকান, যদি আপনি যেখানে মুসলমানদের দোকান যা দেখবেন, গ্রোসারি হোক রেস্টুরেন্ট হোক, 11টার আগে দোকানই খোলে না। আর চাইনিজরা রাত 3টায় দোকান খুলেছে, 8টায় বিজনেস শেষ। আল্লাহ ওদের বরকত দিবে না, আমাদের মতো গাফেল মুসলমানদেরকে বরকত দিবেন? আগেকার মুসলমানরা ফজরের নামাজ পড়েই ক্ষেত খামারে চলে যেতেন, ফজরের নামাজ পড়েই মর্নিং অফিস আদালতে চলে যেতেন। আল্লাহ পাক তাদেরকে বরকত দান করেছিলেন। যাদের সকালে ঘুমানোর অভ্যাস, এই ঘুম অভ্যাস ত্যাগ করুন, বরং হলে কাইলুলা করুন, জোহরের নামাজের পরে যখন লাঞ্চ করব, লাঞ্চের পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, এটা হলো সুন্নাত, একে বলা হয় কাইলুলা। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনের অভ্যাস ছিল কাইলুলা করা, কিছুটা কাইলুলা করলে তখন হলো এনার্জি ফিরে আসবে। আবার কাইলুলার অর্থ এই না, জোহরের নামাজের পরে শুয়েছে, আসরের নামাজ পার হয়ে সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো ঘুম থেকে ওঠে না, এটার নাম কাইলুলা না, এটার নাম হলো কুমিরের ঘুম, ঘুমের কুমির। এই জন্য এর নাম কাইলুলা, অর্থাৎ হলো আধা ঘন্টা ন্যাপ নেওয়া, সামান্য ম্যাক্সিমাম 45 মিনিট, এনার্জি ফিরে আসবে। আজকে উম্মতের বরকতহীনতার এটি কারণ, আরব জাতি আরো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সারা রাত আড্ডা মারে, এই ফুটবল খেলা দেখবে, এই হই হুল্লোড় করবে, আড্ডা মারবে, ফজরের নামাজের আগে ঘুমিয়ে যায়, ওঠে হলো জোহরের নামাজের পরে। যেই জাতি জোহর পর্যন্ত ঘুমায়, সেই জাতি কোনোদিন দুনিয়ায় মাথা চাড়া দিয়ে উঠতে পারবে? সেই জাতি কোনোদিন বরকত দেখবে? আজকে তাদের বরকত নাই কেন? এই এটির কারণ। এই জন্য আল মুবারক বরকতময়। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাকাদ্দাসাহুল মালাইকা আল কিরাম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন সমস্ত ফেরেশতাগণ। তাহলে কয়টি গুণ গেল? আলিমুল গায়ব, আশ-শাহাদা, হুয়ার রহমান রহিম, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস, আসসালাম, 6 নম্বর হল আসসালাম, অর্থাৎ হল যিনি নাকি শান্তি আনায়নকারী, নিরাপত্তা দানকারী। আসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বৈশিষ্ট্য এবং গুণ হল আসসালাম। শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, শান্তি হাটে বাজারে দোকানে বিদ্যালয়ে কোথাও পাওয়া যায় না, শান্তি মহাপ্রভুর কাছ থেকে আসে। নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। আজকে আমাদের দেল এত অশান্ত কেন? বাহ্যিক দৃষ্টিতে প্রচুর অর্থের মালিক, এরপরে সমাজে তার অনেক দাপট রয়েছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে, জনবল রয়েছে, কিন্তু দেখবেন অন্তরের ভিতর আগ্নেয়গিরি, অন্তরের ভিতর শান্তি শৃঙ্খলা কিচ্ছু নাই, সুখ শান্তি নাই। তো শান্তি এটি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। একটি হাদিস আসছে, হাদিসে সালাম বলা হয়। সেই হাদিসটি আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের প্রথম ওয়ার্ড আসসালাম দিয়ে শুরু হয়েছে, হাদিসের শেষ ওয়ার্ডও আসসালাম দিয়ে শেষ হয়েছে। এবং সেখানে এই শান্তি নিরাপত্তা কিভাবে আসবে এই সম্পর্কে আলোচনা হয়েছে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষেরা, চারটি কাজ তোমরা যদি করতে পারো তাহলে বিনা বাধায় তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নম্বর হলো আফশুস সালাম, তোমরা সালাম এক্সচেঞ্জ করো, সালামের প্রচলন করো। এক মুসলমান আর এক মুসলমানকে দেখা মাত্র তুমি সালাম দাও, দেয়ালের আড়াল হয়েছে আবার সামনে এসেছে দ্বিতীয়বার আবার সালাম দাও। ওয়াতিমুত্তাম, আতিমু অর্থাৎ হল একজন আরেকজনকে ইনভাইট করো, একজন আরেকজনকে দাওয়াত খাওয়াও। কিছু মানুষ সমাজে মন আছে, 20 বৎসর হলো শুধু খেয়ে যাচ্ছে, জীবনে কোনোদিন খাওয়ায় না, এরকম মানুষও সমাজে আছে। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম এক ভাই শুধু সব সময় আমাকে বলে যে হুজুর আপনাকে একদিন দাওয়াত দেওয়া দরকার, আমি প্ল্যান করেছি যে আপনাকে একদিন দাওয়াত দেব। 10 বৎসর হলো একই গান গাচ্ছে। আমি একদিন বললাম যে আজকে আমি ফ্রি আছি, চলেন যাই আপনার বাসায় যাবো। না 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 না, আপনাকে তো এমনি নেওয়া যাবে না, আপনাকে নিতে হলে তো একটা প্রোটোকল আছে না, ভালো বন্যার রান্না করে। আমি বললাম যে না, প্রোটোকল কিচ্ছু লাগবে না, 10 বৎসর হলো শুধু বলতেছেন আমাকে দাওয়াত দিবেন, চলেন যাই আজকে দাওয়াত খেয়েই ছাড়ব। এরপরেও নেওয়া যায়নি। সুবহানাল্লাহ, দেখেন কিছু মানুষ এরকম আছে। সেই জন্য আমাদের দেশেও আবার আর একটি প্রচলন আছে, বদনামও আছে যে হুজুররা খালি খায় খাওয়ায় না। আসলে বাংলাদেশের হুজুররা অনেক দরিদ্র মানুষ, তাদেরকে তাদের 5,000 টাকা তাদের বেতন, 6,000 টাকা বেতন, 7,000 টাকা বেতন, 4-5টা হলো ছেলেমেয়ে। ছেলেমেয়ে তো আলহামদুলিল্লাহ অন্যের চেয়ে হুজুরদের বরকত একটু বেশিই হয়ে থাকে। 5টা ছেলে 5,000 টাকা দিয়ে এই বেচারা নিজের সংসার চালাবে না অন্যকে খাওয়াবে, এটাও একটা ফ্যাক্ট। আর অন্য দিক দিয়ে কথাটা সত্য অনেক অংশ। যে সমস্ত দেশে হুজুরদের ভালো অবস্থা আছে তারাও কোনোদিন মানুষকে একটু দাওয়াত খাওয়ায় না। হাদিসের অর্থ এটি না। নবীর আলাইহিস সালাতুসসালামের দরবারে যখন কোনো মেহমান আসত, মেহমান আসতেন, আল্লাহর রসুল সর্বপ্রথম নিজের ঘরে বিবিদের কাছে লোক পাঠাতেন যে ঘরে মেহমানদারি করার মতো কিছু আছে কিনা। ঘরের ভিতর থেকে যখন জবাব আসত যে মেহমানদারি করার কিছু নাই, তখন অন্য সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন যে আজকে তোমরা এই হোস্টের কে গেস্ট হতে পারবে, এই গেস্টের কে হোস্ট হতে পারবে অন্যদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেহমানদারি করতেন। সেই যে আতইমুর, এটা হলো বাবে মুফাআলা। মুফাআলার একটি বই, এই বাবের এই বৈশিষ্ট্য হলো বোথ পার্টি। আমি একদিন আপনাকে দাওয়াত দেব, দ্বিতীয় দিন আপনি আমাকে দাওয়াত দেবেন, এটাকে বলা হয় আতইমু। শুধু খেয়ে যাব খাওয়াবো না, এর নাম আতইমু না। আশা করি ব্যাপারটা বুঝেছেন। ও আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন পুনরুপ্রতিষ্ঠিত করো। ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, আর সারা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তুমি রাত জেগে তাহাজ্জতের নামাজে দাঁড়িয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাতে ঘুমাতেন না, পরিবারের সদস্যরা অস্থির হয়ে জিজ্ঞেস করতেন আপনি যদি এভাবে না ঘুমিয়ে থাকেন আপনি তো একসময় মারা যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল বলতেন কি দয়ালু উম্মতের জন্য, কি চিন্তা, কি ফিকির উম্মতের জন্য। তিনি বলতেন সমগ্র পৃথিবী ঘুমিয়ে গেছে, আহমদ ইবনে হাম্বলও যদি ঘুমিয়ে যায় তাহলে ঘুমন্ত মানুষদেরকে জাগ্রত কে করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পৃথিবীর ইতিহাসের এক অনন্য মহামনীষী, মজলুম ধর্মপ্রচারক হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাকে জেলখানায় প্রতিদিন সকালে 100টি কবে ব্যত্রাঘাত করা হতো, বিকালে 100টি ব্যত্রাঘাত করা হতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানাতে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। দীন ইসলাম এমনি আসেনি। সুতরাং আজকে হুজুররা যদি জেলে যায় অসুবিধা কি? হজরত ইউসুফ আলাইহিস সালাম তো জেলে গিয়েছিলেন। অনেকে মনে করে হুজুররা যদি দোষী না করবে তাহলে জেলখানায় কেন যে গেল? এরা যদি অপরাধী না হয় তাহলে অন্য কাউকে আটক করে না, এদেরকে কেন আটক করলো? ইমাম আহমেদ ইবনে হাম্বল যে কারণে বন্দী হয়েছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কারণে বন্দী হয়েছিলেন, শাহাদতের অমিয়ে সুধা পান করেছিলেন, সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই যে কারণে বন্দী হয়েছিলেন, ফাঁসির কাষ্টে ঝুলেছিলেন, ওমর মুখতার যে কারণে শাহাদতের অমিয়ে সুধা পান করেছেন ফাঁসির দড়ি গলায় নিয়ে, এরপরে সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে 70 জন যে কারণে শাহাদত বরণ করেছিলেন, বদরের যুদ্ধে 14 জন সাহাবি যে কারণে শাহাদত বরণ করেছিলেন, একই কারণে ইউসুফ আলাইহিসসালাম যে কারণে জেলখানায় গিয়েছিলেন, একই কারণে হুজুররা হল জেলখানায় বন্দী হয়, অপরাধের কারণে নয়। কারণ হল এটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য হল আসসালাম, শান্তিদাতা। আল মুমিন, মোমেন শব্দটা যদি বান্দার দিকে নিসবত হয়, সম্পর্ক হয়, তখন তার অর্থ হল আল্লাহ এবং আল্লাহর দিনে বিশ্বাসী। আর এই শব্দটি যদি আল্লাহর বৈশিষ্ট্য হয়, আল্লাহর দিকে নিসবত হয়, সম্পর্ক করা হয়, তখন নিরাপত্তা দানকারী। আল্লাহ ইমান গ্রহণকারী নয়। আল্লাহ কার উপর ইমান আনবেন? আমরা তো আল্লাহর উপর, বান্দারা আল্লাহর উপর ইমান আনবেন? আল্লাহর আবার ইমানের প্রশ্ন আছে নাকি? সেই জন্য মুমিন, আল মুমিন এখানে শব্দের অর্থ হলো এটা আল্লাহর বৈশিষ্ট্য, নিরাপত্তা দানকারী। অসুখ থেকে নিরাপদ কে রাখবেন? আল্লাহ পাক। অ্যাক্সিডেন্টের হাত থেকে নিরাপত্তা কে দান করবেন? আল্লাহ পাক। অপমৃত্যুর হাত থেকে নিরাপত্তা কে দান করবেন? আল্লাহ পাক। আমাকে আগুন পানির হাত থেকে কে রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চোর ডাকাত খুনি হত্যাকারীর কবল থেকে, জালেম বাদশাদের, জালেম শাসকদের কবল থেকে রক্ষা কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামের আগুন থেকে রক্ষা কে করবেন? আল্লাহ পাক। কবরের আযাব থেকে রক্ষা কে করবেন? আল্লাহ পাক। সেই জন্য আল্লাহ হল আল মুমিন। আল মুমিন, আল মুহাইমিন, মুহাইমিনের অর্থ হল দেখভালকারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ এবং কাতাদা এই তাফসীর করেছেন। আল মুমিন, আল মুহাইমিন, আল্লাহ পাক হল দেখভালকারী, বান্দার দেখভাল আল্লাহ পাক করেন। আজিজ, পরাক্রমশালী, যাকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব পড়ে না। আল জব্বার, প্রতাপশালী। এই জন্য জবরুন থেকে এই শব্দটি উদ্ভূত হয়েছে। জবরুন, জবারুন শব্দের অর্থ হল ভাঙ্গা হাড্ডিকে জোড়া দেওয়া। এই জন্য কারো যদি হাত পা ভেঙে যায় ব্যান্ডেজ করা হয়, ব্যান্ডেজকে আরবি ভাষায় জবিরা বলা হয়। মুজার উপর মশাহের মতো এই জবিরার উপরও মশা করা যায়। আপনার হাতে ব্যান্ডেজ, এখন আপনি উজু করতে যেয়ে হাত ধুবেন, তাহলে ব্যান্ডেজ শেষ। এখানে মশা করা লাগবে, এখানে ধোয়া না, জবিরা বলা হয় এটাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জব্বার কেন বলা হয়? প্রত্যেক ভাঙ্গা অকেজ বস্তুকে সংশোধন আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল মুতাকাব্বির, মুতাকাব্বির তাকাব্বুর এবং কিবরিয়াত থেকে উদ্ধত, অর্থাৎ হল বরত্ব। প্রত্যেক বরত্ব প্রকৃতপক্ষে আল্লাহ পাকের জন্যই, অহংকার আল্লাহ পাকের জন্যই, মানানসই বরত্ব আল্লাহ পাকের জন্যই। কারণ কি? আল্লাহ ছাড়া সমস্ত মখলুকাত একজন আরেকজনের মুখাপেক্ষী। বাদশাহ মন্ত্রীদের রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মিনিস্টাররা অন্য মন্ত্রীদের দিকে মুখাপেক্ষী, সেক্রেটারিদের দিকে মুখাপেক্ষী, দেশের কর্মকর্তা কর্মচারীদের দিকে মুখাপেক্ষী, কমান্ডারিং চিফ সোলজার দিকে মুখাপেক্ষী, ডাক্তার রুগীর মুখাপেক্ষী, রুগী ডাক্তারের মুখাপেক্ষী, শিক্ষক ছাত্রর মুখাপেক্ষী, ছাত্র শিক্ষকের মুখাপেক্ষী, ইমাম মুসল্লির মুখাপেক্ষী, মুসল্লি ইমামের মুখাপেক্ষী। দেখুন আল্লাহ সিস্টেম এভাবে করে রেখেছেন। তাহলে যে মুখাপেক্ষী হয় সেই ব্যক্তি আবার বরত্বর মালিক, তুমি তো অন্যের কাছে ধর্ণা ধরতে হবে তোমাকে। দেখেন একজন বড় নামজাদা ডাক্তার যখন বাড়ি বানাবে তাকে হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। এরপরে দেশের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে ডাক্তারদের মুখাপেক্ষী বানিয়ে, নার্সদের মুখাপেক্ষী বানিয়ে, একজন আর একজনের মুখাপেক্ষী। যে মুখাপেক্ষী অন্যের মুখাপেক্ষী, তাহলে বরত্ব আর অহংকার তার ভিতর কেমনে আসতে পারে? আল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করে এর থেকে আল্লাহ মহাপবিত্র। হুয়াল্লাহুল খালিক, তিনি হলেন সেই আল্লাহ যিনি নাকি খালিক, সৃষ্টিকর্তা, সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন। আল বারি, বারির অর্থ হল নতুন ভাবে সৃষ্টি করেছেন আদমকে, কোনো দৃষ্টান্ত ছাড়া, নজির ছাড়া, দৃষ্টান্ত ছাড়াই তিনি সৃষ্টি করেছেন, ম্যাটেরিয়ালসও তিনি সৃষ্টি করেছেন। আল মুসাউবির অর্থাৎ হল রূপদানকারী, তিনি সমস্ত মানুষকে নয় সমস্ত সৃষ্টিকে তিনি রূপদান করেছেন। দেখুন মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি বিশেষ প্রক্রিয়ার মধ্যে পৌঁছে দেওয়া হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর মানুষ করে, সুবিন্যস্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ দিয়ে, তুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে তার বীজকে শুক্রকীটকে আমি এক সংরক্ষিত আধারে আমি প্রেরণ করেছি, এরপরে চল্লিশ দিন পর পর পরিবর্তন করেছি, এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক পূর্ণাঙ্গ আকৃতি দান করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি হলেন ওই আল্লাহ যিনি নাকি মাতৃগর্ভে সমস্ত মানব জাতিকে, সমস্ত সৃষ্টিকে বিশেষ রূপ দান করেছেন। দুনিয়াতে আজকে কত মানুষ, কয়েক বিলিয়ন মানুষের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। দেখেন আজকে মানুষ মাস্ক পরে, শুধু এতটুকু ঢাকা থাকে, এই জন্য মানুষকে চেনা যায় না। অনেকে আমার সামনে এসে বলেন, হুজুর চিনছেন না? আমি বললাম যে ভাই, এটা না খোলা পর্যন্ত তো চেনা যাচ্ছে না। দেখেন এইটুকের মধ্যে কি মেকানিজম আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এইটা দেখে মানুষকে চেনা যায়। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। কি সৃষ্টিকর্তার কি অবদান! শুধু মানুষ নয়, প্রাণীকেও এভাবে সৃষ্টি করেছেন। আল মুসাউবির, লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই তাসবিহ পাঠ করে যা কিছু আসমান এবং জমিনে আছে। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, হিকমতওয়ালা। আল্লাহ পাকের এই গুণাবলীর কারণে আল্লাহরই ইবাদত করা লাগবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এই গুণাবলীগুলো বুঝে এগুলোর উপর বিশ্বাস আনার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকেই দোয়া করি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী রুহুল আমিন চাচা, ওনার ছোট ভাইকে আজকে হারিয়েছেন, কিছুক্ষণ আগেই তিনি বাংলাদেশে ইন্তেকাল করেছেন। তিনি আলেমে দিন এবং একটি মসজিদের ইমাম ছিলেন, নাম যেন কি চাচা, মাওলানা মোহাম্মদ নূরি আলম। আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين ইলাহুল আলামিন রব্বুল আলামিন আহকামুল হাকামিন তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় সূরাতুল হাসরের শেষ তিনটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিও, আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দিও, আমাদের শ্বশুর শাশুড়ি ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তমাম উম্মতকে মাফ করে দিও। রব্বুল আলামিন এই আয়াতগুলোতে তোমার যে বৈশিষ্ট্যগুলোর কথা গুণাবলীর আলোচনা করেছ, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুণাবলীর মহত্ব বুঝে এর উপর ইমান এবং একিন গ্রহণ করা তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ মৃত্যু অবধি পর্যন্ত তোমার দাসত্ব তোমার গোলামি করে যাওয়ার তৌফিক দান করো। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সওয়াব হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাজিদারে মদিনা নবী আলাইহিসসালাতুয়াসসালামের রওজা মুবারকে পৌঁছে দিও, তমাম আম্বিয়া আলাইহিসসালাতুয়াসসালামের আরওয়াহকে পৌঁছে দিও, যত সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আউলিয়া আল্লাহ যাকিরিন শাকিরিন সালিহিন কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে এর হাদিয়াকে পৌঁছে দিও। বিশেষ করে আমরা যারা হাত উঠেছি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহকের হাদিয়াকে পৌঁছে দিও। এ আল্লাহ বিশেষ করে আজকে রিসেন্টলি মারা গেছেন মৌলানা নূরে আলম সাহেব, হে আল্লাহ মরহুম নূরে আলম সাহেব আজকেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ইলাহুল আলামিন ওনার রুহ মোবারকের হাদিয়াকে পৌঁছে দিও, ওনার কবরে আজাবকে তুমি মাফ করে দিও, মুনকার নাকিরের সওয়াল জবাবকে তুমি আসান করে দিও। হে আল্লাহ তুমি কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও, কবরে আল্লাহ জান্নাতের গালিচা বিছিয়ে দিও, জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি গুনাহগুলোকে তুমি মাফ করে দিও, কবরের মাঝে আল্লাহ তুমি জান্নাতের গালিচা বিছিয়ে দিও। আল্লাহ আমলনামা ডান হাতে নিয়ে ওঠার তৌফিক দান করো, কিয়ামতের মুসিবতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার নসিব করো, হুজুরের শাফাআতে কুবরা নসিব করো, মিজানের পাল্লাকে আল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দিও, হিসাবকে সহজ করে দিও, ফুলসিরাতকে বিজলির আকারে পার করে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ মানুষ হিসাবে কোনো ভুল করে থাকলে ওনার আত্মীয় স্বজনরা হাত উঠিয়েছেন, হে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি মেহরবানি করে তাকে ক্ষমা করে দিও। আমাদেরকেও কবরের দেশে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করো, ওনার আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ইলাহুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে সাথে দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সালাম জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।